الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
152 এবং 153 নম্বর আয়াতের আলোকে আমি যেসব নির্দেশাবলী রয়েছে তা বর্ণনা করেছি, সে সম্পর্কে আমি আলোকপাত করছিলাম। তিনটি বিষয়: শিরক থেকে বাঁচা, পিতামাতার সাথে সদ্ব্যবহার এবং পিতামাতার এবং সন্তানদের তরবিয়ত সম্পর্কে আলোচনা হচ্ছিল বা সন্তানদের তরবিয়তের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। অন্যান্য যে বিধি নিষেধগুলো বর্ণিত হয়েছে এই দুটি আয়াতে এবং যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মা হারামা রাব্বুকুম, যে তোমাদের প্রভু প্রতিপালক যা তোমাদের জন্য হারাম করেছেন, এই বিধিনিষেধ সম্পর্কে আমি কিছু আলোকপাত করব। সম্ভবত আজ পুরো আলোচনা শেষ হবে না যা এই আয়াতগুলোতে বর্ণিত হয়েছে। যা হোক, চতুর্থ যে বিষয় এখানে বর্ণিত হয়েছে তা হচ্ছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। এবং তোমরা কখনো অশ্লীলতার নিকটে যেও না, তা প্রকাশ্য হোক বা প্রকাশ্য নির্লজ্জতা হোক বা অপ্রকাশ্য নির্লজ্জতা হোক, তোমরা তার ধারে কাছেও যেও না। এই যে একটি নির্দেশ, এতে বিভিন্ন ধরনের নির্লজ্জতা এবং নোংরামি থেকে বিরত রাখা হয়েছে। আল ফাওয়াহেশ এর বিভিন্ন অর্থ রয়েছে। এর একটি অর্থ হচ্ছে ব্যভিচার, এর অর্থ সীমা ছাড়িয়ে যাওয়া, সীমা লঙ্ঘন করা। এর একটি অর্থ হচ্ছে অনৈতিক কার্যকলাপ এবং বিভিন্ন আচার অন্যায় কার্যক্রমে বেড়ে যাওয়া। আর শয়তানি যে কার্যক্রম তার অর্থ রয়েছে এতে, এবং সকল নোংরা অপকর্মের কথাও এর অর্থের মধ্যে রয়েছে, এবং অনেক কৃপণ ও এর একটি অর্থ। অতএব এই যে নির্দেশ, এই নির্দেশের মধ্যে ব্যক্তিগত এবং সামাজিক যে নোংরামি রয়েছে তা থেকে বিরত রাখার কথা বলা হয়েছে, অথবা এমন বিষয় যা থেকে সমাজ এবং পরিবেশে নির্লজ্জতা ছড়িয়ে পড়ে তা থেকে বিরত রাখার নির্দেশ রয়েছে এতে। যদি ব্যভিচারের আলোকেই বা ব্যভিচারের সূত্র ধরে কথা বলা হয়, তাহলে এটি এমন একটি পাপ যাকে পবিত্র কোরআনের অন্যান্য স্থানে শাস্তি, কঠোর শাস্তির কথা বর্ণিত হয়েছে। যা হোক, এটি এমন একটি পাপ এবং নির্লজ্জতা যাতে জড়িত মানুষ যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রী সন্তানদের অধিকার সে ভুলে গিয়ে এমন অপকর্ম করে, তার মনেই থাকে না, এই নির্লজ্জতায় জড়িয়ে পড়ে তার মনেই থাকে না যে সে কি কাজ করছে এবং এর কি প্রভাব তার স্ত্রী সন্তানের উপর পড়বে। আর যদি নারী এই অপকর্মে জড়িত, তাহলে স্বামী এবং সন্তানদের প্রাপ্য অধিকার সে ভুলে যায়, তা সে প্রদান করে না। আর যদি অবিবাহিত হয়ে থাকে, তাহলে সমাজে নির্লজ্জতা এবং পাপ এবং অন্যায় তারা ছড়িয়ে দেয় বা অন্যায় কাজ তারা করে, সমাজে এর একটা মন্দ প্রভাব সৃষ্টি করে এবং অবৈধ সম্পর্ক তারা সৃষ্টি করে। আর যখন পারিবারিক এবং সামাজিক চাপ বা সমাজের চাপ অথবা মিথ্যা প্রতিশ্রুতির কারণে এই সম্পর্ক যখন ভেঙে যায়, তখন পুরুষদের তো কিছুই যায় আসে না, কেননা আমাদের যে সমাজ ব্যবস্থা এতে নির্লজ্জ সমাজ ব্যবস্থা, এতে পুরুষদের কিছুই যায় আসে না, পুরুষরা তো পুরুষের পক্ষ নিয়ে থাকে, কিন্তু এই অপকর্মে যে মহিলা জড়িত থাকে তার জীবন ধ্বংস হয়ে যায়। এবং এর এর যে দৃষ্টান্ত এগুলো পত্র পত্রিকায় সাধারণভাবে চোখে পড়ে। এবং এমন অবৈধ সম্পর্কের কারণে যদি সন্তান জন্ম নেয় তাহলে নিজের অধিকার থেকে বঞ্চিত হয়ে এমন মানুষ সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করে
এমন সন্তান কাতলে আওলাদ বা হত্যার বা সন্তান হত্যার অর্থ এর ভিতর থাকবে। এদেশে যদি সরকার জানতে পারে কিছু না কিছু অধিকার দেওয়ার চেষ্টা করে মহিলাকে, কিন্তু অনেকে এমন আছে যারা সন্তানকে কার্যত দৈহিক ভাবে হত্যা করে মেরে ফেলে, আর দরিদ্র দেশে তো কোনো অধিকারই নেই এমন মহিলার। আর এই নির্লজ্জতা এবং এই অশ্লীল কার্যকলাপের যদি কেউ শিকার হয়, কেউ এমন অশ্লীল কাজ করে, তাহলে ধনী ব্যক্তি হলে ধনীকে কেউ জিজ্ঞেস করবে না, জিজ্ঞেসও করে না। দুদিন পূর্বে পাকিস্তানের প্রেক্ষাপটে পত্রিকা একটা সংবাদ ছেপেছে যে এইভাবে কারো ঘরে ও যারদ সন্তান জন্ম নিয়েছে, পুলিশ উল্টা সেই দরিদ্র মহিলার গরিব মহিলার বিরুদ্ধে মামলা করে, মামলা দায়ের করে, আর পুরুষকে কিছুই বলেনি, কারণ সে বড় ধনাঢ্য পরিবারের সন্তান। এই তো হলো দু একটি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা যা অনেক সময় প্রকাশ পেয়ে যায়। জানি না এমন ঘটনা কত অজস্র রয়েছে যা অনেক পরিবারকে ধ্বংস এবং নষ্ট করেছে। তো এটি খোদা থেকে দূরত্বের কারণে, আল্লাহর সাথে দূরত্বের কারণে। অমুসলিমদের কথা বাদই দিন, যারা মুসলমান হওয়ার দাবি করে, যারা ইসলামী আইনের ধারক বাহক হওয়ার দাবি করে, সে সমস্ত দেশের এই হলো চিত্র এবং হাল হকিকত। সেখানে এই ধরনের নির্লজ্জ কার্যকলাপ চলছেই। আল্লাহ তাআলা বলছেন যে এমন অশ্লীল কার্যকলাপের কাছেও যাবে না। এমন সমস্ত কথা এবং কাজ যা অশ্লীল কার্যকলাপের দিকে আকৃষ্ট করে তা থেকে বিরত থাকো। এ যুগে এর বিভিন্ন মাধ্যম রয়েছে, এ যুগে ইন্টারনেট রয়েছে, এতে অনেক আজেবাজে ছবি বা চলচ্চিত্র প্রচার করা হয়, ওয়েবসাইট আছে, টেলিভিশনে আজেবাজে পত্র ফিল্ম দেখানো হয়, আজেবাজে পত্র পত্রিকা ইত্যাদি রয়েছে যাকে নীল ছবি বা পর্নোগ্রাফি বলা হয়, এখানেও আওয়াজ উঠছে। যেমন পত্র পত্রিকাকে দোকানে প্রকাশ্যে রাখার অনুমতি দেওয়া উচিত নয়, কেননা ছেলে মেয়েদের চরিত্রের উপরের বড় বিরূপ প্রভাব পড়ছে। এরা তো আজকেই এ কথা ভাবছে মাত্র, কিন্তু কোরআন 1400 বছর পূর্বে এই নির্দেশ দিয়েছে যে এগুলো সব অশ্লীল কর্মকাণ্ড কার্যকলাপ, এর কাছেও ভিড়বে না। তোমাদের লজ্জাশীলতাকে এটি ধ্বংস করবে, খোদা থেকে দূরে ঠেলে দেবে, ধর্ম থেকে দূরে নিয়ে যাবে, বরং তোমরা আইনের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে উঠবে। ইসলাম শুধু বাহ্যিক অশ্লীলতা থেকে বারণ করে না, বরং প্রচ্ছন্ন অশ্লীলতা থেকেও বারণ করে। পর্দার নির্দেশও এই কারণে দেয়া হয়েছে যে পর্দা এবং লজ্জাশীলতা পূর্ণ পোশাক পরিচ্ছদের ফলে খোলা সম্পর্ক, অকৃত্রিম সম্পর্কের ফলে যে ক্ষতি হতে পারে, পর্দা করলে সেই ক্ষতির আর আশঙ্কা থাকে না। ইসলাম বাইবেলের মতো এই কথা বলে না যে মহিলাকে নোংরা দৃষ্টিতে দেখবে না, নোংরা দৃষ্টিতে তাকাবে না, বরং ইসলাম বলে যে চোখ মহিলার উপর চোখ পড়লেই অবৈধ নৈকট্য বাড়বে এবং বাড়বে, আর নির্লজ্জ আচার আচরণও প্রকাশ পাবে, ভালো মন্দের পার্থক্য শক্তি হারিয়ে যাবে। আর এমন প্রকাশ্য মেলামেশা, খোলা অবাধ মেলামেশার ফলে আল্লাহ এবং রসুলের নির্দেশের বিরুদ্ধে ছেলে এবং মেয়ে যদি একা এভাবে কোনো জায়গায় বসে থাকে, তৃতীয় ব্যক্তি সেখানে নাক গলাবে, সে হলো শয়তান। ইন্টারনেট ইত্যাদির যে আমি দৃষ্টান্ত দিয়েছি, ফেসবুক অ্যাপস, স্কাইপ ইত্যাদির মাধ্যমে যে চ্যাট করা হয়, মানুষ দূরে বসে যে কথা বলে, এর ফলে অনেক ঘর আমি ধ্বংস হতে দেখেছি। বড় আক্ষেপের সাথে আমাকে বলতে হবে, আমাদের আহমদীদের মাঝে এ ধরনের ঘটনাবলি ঘটছে। তাই খোদার এর নির্দেশ সবসময় সামনে রাখা চাই যে অশ্লীলতার কাছেও ভেরব না, অশ্লীলতার কাছেও যাব না, কেননা শয়তান এর ফলে তোমাকে নিজ নিয়ন্ত্রণে নিয়ে নেবে। তো এটি কোরআনী শিক্ষার সৌন্দর্য, কোরআনী নির্দেশের সুন্দর দিক যে কোরআনে কথা বলে না যে কারো দিকে তাকাবে না, বরং কোরআন বলে যে চোখে কারো চোখে কারো চোখের দিকে চেয়ে থাকবে না, দৃষ্টি অবনত রাখবে। আর এ নির্দেশ নরনারী উভয়ের জন্য যে দৃষ্টি অবনত রাখো, চোখ ঝুঁকিয়ে রাখো। দৃষ্টি যদি অবনত থাকে, চোখ ঝুঁকিয়ে রাখো, তাহলে এর ফলে অবাধ মেলামেশার সুযোগ আসবে না। আর একই সাথে নোংরা বিষয়াদের দিকে তাকাবে না বা দেখবে না। তো মানুষ যে নোংরা ফিল্ম দেখে বা ছবি দেখে, চলচ্চিত্র দেখে, এর পথে তখন বাধা সৃষ্টি হবে। আরো বলা হয়েছে, এমন লোকদের মাঝে চলাফেরা বা উঠা বসা করবে না যারা তথাকথিত স্বাধীনতার নামে এ ধরনের কাজের প্রতি গভীর আগ্রহ দেখায়, নিজেদের গল্প কাহিনী, নোংরা কাহিনী অন্যদেরকে শোনা, আর এভাবে অন্যদেরকেও এর প্রতি আকৃষ্ট করে। স্কাইপ এবং ফেসবুকে পুরুষ মহিলার পরস্পরের সাথে কথা বলা উচিত নয়, চেহারাও দেখা উচিত নয়, আর এগুলোকে পরস্পরের সাথে সম্পর্কের কারণ হিসাবে ব্যবহার করবে না, কেননা আল্লাহ তাআলা বলছেন যে সকল প্রচ্ছন্ন এবং প্রকাশ্য অশ্লীলতার ফলাফল যা হবে, তোমরা যা হবে তা হলো তোমরা তোমাদের কামনা বাসনার স্রোতে ভেসে যাবে, তোমাদের সুস্থ বিবেক বুদ্ধি লোপ পাবে, আর পরিণতিতে খোদার নির্দেশ লঙ্ঘন করে তার ক্রোধভাজন হবে, তার অসন্তুষ্টিকে আমন্ত্রণ জানাবে। এছাড়া আজকের যুগে এমন একটি অশ্লীলতাকে উৎসাহিত করা হচ্ছে যা প্রকৃতির বা মানব ফিতরতের, শুধু মানব মনস্তত্বের শুধু পরিপন্থী নয়, বরং এর ফলে আল্লাহ তাআলা এক জাতিকে ধ্বংস করেছেন, মিটিয়ে দিয়েছেন। বিভিন্ন সরকার সমকামীদের বিয়ের আইন পাশ করছে, অর্থাৎ অশ্লীলতাকে উৎসাহিত করা এবং প্রচার আর প্রসারের সরকারি পৃষ্ঠপোষকতায় চেষ্টা করা হচ্ছে আর আইন প্রণীত হচ্ছে এর পক্ষে। এমনকি বিভিন্ন সরকার প্রধানরাও বা প্রধানমন্ত্রীরাও বলেন যে আমরা চাইব যে সারা পৃথিবীতে সমকামীদের বিয়ের আইন, তাদের বিয়ের পক্ষে আইন পাশ হোক, আর বলেন যে আমরা এই পৃথিবীতে এর জন্য অভিযান চালাবো। এক প্রধানমন্ত্রীর বিবৃতি এইভাবে ছেপেছে। এটা যদি সত্য হয়, এরা খোদার শাস্তিকে আমন্ত্রণ জানাচ্ছে। এছাড়া একটি দেশের এক বড় পাদ্রী সাহেব আছেন, মনে হয় সাউথ আফ্রিকার খুব সম্ভব, অথচ আফ্রিকানরা এখন পর্যন্ত এটি বলে আছে এই ধরনের অস্বাভাবিক বিয়ে হওয়া উচিত নয়, এটি আইন হওয়া উচিত নয়। অথচ পাদ্রী সাহেব যিনি বাইবেলও পড়েন আবার বাইবেল প্রচারও করেন, তাতে স্বয়ং বাইবেলে লেখা আছে যে এই অভ্যাসের কারণে জাতি ধ্বংস হয়েছে। তিনি বলেন যে যদি এমন বিয়েকারী জুটি যদি জান্নাতে না যায়, তাহলে আমি জাহান্নামে যাওয়া পছন্দ করব। এই হলো এদের অধঃপতনের চিত্র। এটি আজকের বিশ্বে অশ্লীলতার এই চরম রূপ। তাই স্মরণ রাখবেন, এই যে অশ্লীলতা রয়েছে, এই যে অশ্লীল কার্যক্রম, নোংরা কার্যক্রম প্রকাশ্যে যদি চলতে থাকে আর খোদার নির্দেশের প্রতি পৃথিবী মনোযোগী না হয়, মনোযোগ না দেয়, তাহলে এই সমস্ত জাতিগুলো নিজেদের অশুভ পরিণামের সম্মুখীন হবে, যা পৃথিবীকে জাহান্নামে পরিণত করবে। আর পরকালে আল্লাহ কি করবেন তা তিনি নিজেই জানেন। চিকিৎসা শাস্ত্রের গবেষণা অনুসারে স্পষ্ট ভাবে প্রকাশ্যে এখন বলা হচ্ছে যে এইডস মহামারী এমন লোকদের ভিতর খুব দ্রুত বিস্তার লাভ করছে, অর্থাৎ সমকামীদের ভিতর, পুরুষের সাথে পুরুষের বিয়ে, মহিলার সাথে মহিলার বিয়ে যারা করে তাদের মাঝে এই রোগ দ্রুত ভাবে প্রসার লাভ করছে। আল্লাহ শাস্তি দেওয়ার বিভিন্ন রীতি আছে, বিভিন্ন ভাবে শাস্তি দেন। এক জাতির উপর পাথর বর্ষণ করে যদি তাদের ধ্বংস করে থাকেন, সব জাতিকে এইভাবে ধ্বংস করা আবশ্যক নয়। HIV বা এইডস রোগ এমন একটি ব্যাধি যা ভয়াবহ পরিণতিতে মানুষকে, পরিণতির মুখে মানুষকে ঠেলে দেয়। তাই পৃথিবীতে যত দ্রুত অশ্লীলতার বিস্তার ঘটানো হচ্ছে, এমন পরিস্থিতিতে আহমদীর কাজ হবে এর তুলনায় অনেক বেশি, খোদার সাথে, নিজ খোদার সাথে সুসম্পর্ক স্থাপন, নিজেকে এবং পৃথিবীকে এই ধ্বংস, ভয়াবহ ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা করার চেষ্টা করা। এই পৃথিবীবাসী নিজেদের ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, এই দুনিয়ার কীট যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এমন একটি শ্রেণীকে সন্তুষ্ট করতে চায় যারা আল্লাহর আইনকে লঙ্ঘন করছে। আর এইভাবে সারা পৃথিবীকে এরা অশ্লীলতার সাগরে ভাসিয়ে দিতে চাচ্ছে, যার পরিণতি হল ধ্বংস। এদের প্রতি সহানুভূতির বশে আমাদেরকে এদেরকে জানাতে হবে, বলতে হবে যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল, তিনি পাপ ক্ষমাকারী, তিনি ক্ষমার রাস্তা খোলা রেখেছেন। তিনি বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লি জুনুবিহিম মাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, অর্থাৎ এমন মানুষ যারা কোন অশ্লীল কাজ করে বা কোন অন্যায় করে নিজ প্রাণের উপর, আর এরপর তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ ছাড়া অন্য কোন ক্ষমাকারী নেই। তো অশ্লীল কাজ করে যদি নাছোড় আচরণ না করা হয়, আল্লাহর যদি ভয় থাকে, তাহলে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ ছাড়া কোন ক্ষমাকারী নেই। তাই সকল নোংরা কাজ, অশ্লীল কাজ, যার কথা আমি প্রথম দিকে বলেছি, এটি থেকে নিজেদের, আহমদীদের নিজেদেরকে বিরত থাকতে হবে আর অন্যদেরকে এটি থেকে বাঁচার রাস্তা দেখাতে হবে। যারা সীমা লঙ্ঘন করেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে, আর এমন মানুষ যখন তারা কোনো নির্লজ্জ কাজ করে বা নিজ প্রাণের উপর কোনো জুলুম করে, আর এমন অবস্থায় জুলুমের পর তারা যদি খোদাকে স্মরণ করে এবং আল্লাহর কাছে পাপের ক্ষমা চায় এবং নাচ হটকারিতা প্রদর্শন করে না, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাদের জন্য ক্ষমাকারী, তিনি পাপ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক সে ব্যক্তি যে অশ্লীলতায় লিপ্ত, আল্লাহ করুন যেন তার সুস্থ বিবেক কাজ করা আরম্ভ করে এবং সে যেন খোদার শাস্তি থেকে পরিত্রাণ পায়। আমি এই কথার প্রয়োজন অনুভব করছিলাম গভীরভাবে, তাই কিছুটা ব্যাখ্যা করেছি এ সম্পর্কে। এই প্রশ্ন আজ সর্বত্র করা হয়। এরপর কোরআন শরীফের আয়াতের পরবর্তী নির্দেশ সম্পর্কে আলোচনা করছেন হুজুর। আল্লাহ তাআলা পরবর্তী নির্দেশ এটি দিয়েছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, যে প্রাণকে আল্লাহ তাআলা একটা সম্মান দিয়েছেন সেটিকে হত্যা করবে না। এটি এদিকে নির্দেশ দৃষ্টি আকর্ষণ করে আমাদের, যে সমাজের অধিকার দাও তোমার ভাই বন্ধু তোমার সাথে যারা উঠে বসে তাদের অধিকার ন্যায়সঙ্গত ভাবে প্রদান করো। হত্যা বলতে শুধু কোন প্রাণ কে হত্যা বোঝায় না, বরং সম্পর্ক ছিন্ন করা, অন্যায়ভাবে অন্যের অধিকারকে পদদলিত করা, এটি হত্যা। অন্যের আবেগ অনুভূতিকে ক্ষতবিক্ষত করা, আঘাত করা আবেগ অনুভূতিতে, এটিও হত্যা। কাউকে লাঞ্ছিত করা, এত বেশি কাউকে অপমান করা যেন কার্যত তাকে হত্যা করা হলো, তো এটিও একই গণ্ডিতে আসবে। তার আত্মসম্মান বোধকে পদদলিত করা, এটিও হত্যা। আধ্যাত্মিক হত্যা, হত্যারও একটা দিক আছে, আধ্যাত্মিক ভাবে হত্যার একটা দিক রয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন এই কতল বা এই হত্যা এমন যা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বারণ করেন, বিরত থাকার শিক্ষা দেন। প্রত্যেক হত্যার চূড়ান্ত ফলাফল হল সমাজে ফিতনা, ফাসাদ, নৈরাজ্য এবং বঞ্চনা। তো এই দিকগুলো আল্লাহ তাআলা চরমভাবে ঘৃণা করেন। আল্লাহ তাআলা বলছেন ইল্লা বিল হক, হ্যাঁ, যে শাস্তিযোগ্য তাকে হত্যার শাস্তি দেওয়া যায়, কিন্তু এর জন্য আইন নিজের হাতে নেওয়া যাবে না। প্রতিশোধ নেওয়ার জন্য নিজের বিদ্বেষ এবং হিংসা প্রকাশের জন্য আইন হাতে নেওয়ার অধিকার নেই। যে শাস্তি পাওয়ার যোগ্য তাকে শাস্তি দিতে হবে, আর ততটা শাস্তি দিতে হবে যতটা সে অপরাধ করেছে। শাস্তি দেওয়া এই জন্য আবশ্যক যেন অপরাধকারীর সংশোধন হতে পারে, সমাজের জন্য কল্যাণকর ব্যক্তিত্বে পরিণত হয়ে সে সমাজের অশান্তি এবং নৈরাজ্যকে দূরীভূত করার জন্য সে কাজ করতে পারে। কিন্তু এখানে কথা স্পষ্ট হওয়া চাই যে শাস্তি দেয়া এবং প্রতিশোধ নেয়ার অধিকার সবার নেই, বরং আইনের সে অধিকার রয়েছে। আর আইন ন্যায়ের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে শাস্তি দেবে, জুলুমের মাধ্যমে নয়, অন্যায়ের পন্থা অবলম্বনের মাধ্যমে নয়। এমনকি কোন হত্যাকারীর শাস্তিও, হত্যাকারীকে শাস্তি দেয়া কোনো ব্যক্তিকে বা যে নিহত হয়েছে তার পরিবারকে দেওয়া হয়নি, বরং এটি আইনের অধিকার, আইনই এমনটি করবে। আল্লাহ তাআলা অনেক পূর্বেই এই নির্দেশ দিয়েছেন যে ইনসাফের দাবি পূরণ করে তোমরা অপরাধীকে শাস্তি দাও। আর আইনই দিতে চায়, ফাঁসির শাস্তি দিতে চায়, দিতে পারে। অনুরূপভাবে সমাজে আইনের অধীনে অন্যান্য শাস্তিও দেয়া যেতে পারে। হত্যার বা কাতলের একটি অর্থ সম্পর্ক ছিন্ন করা বা কাউকে বয়কট করা, সামাজিক বয়কট যদি অর্থ করা হয় হত্যার, তাহলে এই অধিকারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রয়েছে, ব্যক্তির নয়। আমাদের জামাতেও শাস্তির যে বিধান রয়েছে সেটি সংশোধনের জন্য, অন্যায় বা সীমা লঙ্ঘন এর উদ্দেশ্য নয়। বা জামাতে যে শাস্তি দেওয়া হয় কাউকে, সেটি এর উদ্দেশ্য হলো সংশোধন, অন্যায় করা নয়। কেননা এই অন্যায়, জুলম, অন্যায়, সীমা লঙ্ঘন এটিও হত্যারই নামান্তর। আমি দেখেছি আর আমি লক্ষ্য করেছি, নোট করেছি, যে দুপক্ষের ভিতর যদি কোনো ঝগড়া বিবাদ হয়, লড়াই হয় বা মামলা হয়, মামলা মোকদ্দমা হয়, তো এটি জানা কথা যে সিদ্ধান্তকারী প্রতিষ্ঠান নিজ বোধ বুদ্ধি এবং সাক্ষ্য প্রমাণ অনুসারেই এক পক্ষকে দোষী সাব্যস্ত করবে, আর এরপর শাস্তির সুপারিশ করা হয়। তো দেখা গেছে যে দ্বিতীয় পক্ষ যার ক্ষতি হয়েছে, সে অনেক সময় অসন্তোষ প্রকাশ করে যে শাস্তি বড় লঘু শাস্তি দেওয়া হয়েছে, বেশি শাস্তি দেওয়া উচিত, অর্থাৎ সিদ্ধান্ত সে যেমন চায় তেমনই হওয়া উচিত, এটি হলো তার কথার অর্থ। উভয় পক্ষকে যদি এইভাবে সে সিদ্ধান্ত করার অনুমতি দেওয়া হয় তাহলে একের পর এক হত্যা চলতেই থাকবে। আর কোরআনে করিম আমাদেরকে বলে যে এটিকে এড়িয়ে চলো। আসল উদ্দেশ্য হলো শাস্তির মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে জুলুম এবং অন্যায়কে দূরীভূত করা, সংশোধন করা, অত্যাচারীকে তার জুলুম এবং অত্যাচারের চেতনা সৃষ্টি করা যে তুমি জুলুম করেছ। দুই মোমেনের মাঝে যদি ঝগড়া হয় তাহলে তাদের মাঝে এই সচেতনতা বোধ যদি জাগ্রত করা হয় তাহলে তারা স্বীকার করে যে হ্যাঁ ভুল হয়েছে। তো এটিই হলো শাস্তির মূল উদ্দেশ্য, সংশোধন আবশ্যক। অন্যায় হত্যা কে এড়িয়ে চলা উচিত যা সমাজে অনর্থক ঝগড়া বিবাদের ফলে হচ্ছে। এরপর আমি পরের নির্দেশে আসি যা পরবর্তী আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওলা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান, এবং কেবল সেই নিয়ম ব্যতীত যা সর্বোত্তম, তোমরা এতিমের ধন সম্পদের কাছেও যাবে না। আল্লাহ তাআলা সমাজের দুর্বলতম শ্রেণীর অধিকারের হেফাজতের দিকে মনোযোগ আকর্ষণ করছেন। যদি এটি বলা হয় যে এতিমের সম্পদের কাছেই যাবে না, তাহলে এতিমের সম্পদ এবং তার পুঁজি মূলধন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তাই বলা হয়েছে এতিমের সম্পদ কে তোমরা ব্যবহার করবে, কাজে লাগাবে উত্তম ভাবে, উত্তম পন্থায়, এমন ভাবে এতিমের সম্পদের দিকে তাকাবে যেন যথাসাধ্য ক্ষতি এড়ানো যায়, কোনো ক্ষতি যেন না হয়। এতিমের সম্পদকে নষ্ট করা বা ধ্বংস করার উদ্দেশ্যে নয়, বরং এতিমের উপকারের জন্য, তার হিত সাধনের জন্য তার সম্পদ এবং তার সম্পত্তিকে কাজে লাগাও। এটা নিশ্চিত কথা যে এতিমের সম্পদের সম্পত্তির হেফাজত তোমাদের করতেই হবে। আমানতদার হিসাবে নিকটাত্মীয় বা যার উপরে এতিমের দায়িত্ব ন্যস্ত করা হয় তাকে এতিমের সম্পদের ধন সম্পদের হেফাজত রক্ষণাবেক্ষণ করতেই হবে। জামাতকে তার ধন সম্পদের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। সমাজ এবং দেশীয় আইন তার সম্পদের হেফাজতের কাজ করবে, এটি তাদের দায়িত্ব। কিভাবে হেফাজত করতে হবে এর অনেক দিক আছে। ইয়েতিমদের সম্পদকে ব্যবসা বাণিজ্যে লাগাও, বিনিয়োগ করো যেন সম্পদ বৃদ্ধি পায়, তরুতর যেন তাদের উপকার হয়, যেন সেই শ্রেণী যারা এখনো সাবালক নয় চিন্তাধারার দিক থেকে, যে সেই সকল বাচ্চা যাদের পিতামাতার ছায়া উঠে গেছে, যাদের সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, তাদেরকে বা তাদের সম্পদকে সুন্দরভাবে ইনভেস্ট করো, কাজে লাগাও, ব্যবসা বাণিজ্যে লাগাও যেন সেই সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পায়। তো অনেক বড় এক দায়িত্ব এতিমের সম্পদের হেফাজতের রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়ে আত্মীয় স্বজন এবং সমাজের উপর ন্যস্ত করা হয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে যদি তোমরা এই দায়িত্ব পালন না করো, আর বিভিন্ন অজুহাতে এতিমের সম্পদ কে হরণ এবং ভক্ষণের চেষ্টা করো, তাহলে এর বড় ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা অন্যায় ভাবে এতিমদের সম্পদ ভক্ষণ করে খায় তারা আসলে আগুন দ্বারা পেট ভরে, আগুন খেয়ে পেট ভরে নিজেদের। আল্লাহ তাআলা বলছেন সাইয়াসলাউনা সাইরা, তারা অচিরেই প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। কোরআন শরীফের আদেশ নির্দেশ এমন নয় যে শুধু এক পক্ষের প্রাপ্য দেবে আর দ্বিতীয় পক্ষের অধিকারকে পদদলিত করবে। এই যে নির্দেশ রয়েছে যে যারা এতিমদের সম্পদ খেয়ে নিজেদের আগুন উদর ভরে অগ্নি দ্বারা, এই কথা যেখানে বলা হয়েছে সেখানে আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে যদি ন্যায়সঙ্গত ভাবে আমানত এবং সততার দাবি নিরিখে এতিমের সম্পদ থেকে যদি কিছু খরচ করো ব্যয় করো তাহলে এটি জুলম নয়, এটি অন্যায় নয়। এতিমের লালন পালন ভরণ পোষণের জন্য যা খরচ হয়, তার পড়ালেখা বা শিক্ষা দীক্ষার জন্য যা খরচ হয় বা খরচ করা হয়, এই খরচের অনুমতি রয়েছে। দেখো অন্যায় করবে না। আমানতের ক্ষেত্রে তোমরা অসৎ হবে না। বলা হয়েছে অর্থাৎ তাদের সাবালক হয়ে যাওয়ার ভয়ে অন্যায় ভাবে তাড়াহুড়া করে তড়িঘড়ি তাদের সম্পদকে ভক্ষণ করবে না, খাবে না। আল্লাহ তাআলা বলছেন মানকানা গানিয়ান ফালিয়াস্তাফিফ, যারা সচ্ছল যাদের সচ্ছলতা রয়েছে, সম্পদশালী যারা তাদের এই এতিমের সম্পদ ব্যবহার করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা উচিত। কিন্তু কেউ যদি বাধ্য হয়, সে যদি এতিমের পড়ালেখা খরচ বহন করতে না পারে, তার সম্পর্কে বলা হয়েছে ফালিয়া কুল বিল মারুফ, ন্যায়সঙ্গত ভাবে এতিমের সম্পদ থেকে সে যতটা প্রয়োজন নিতে পারে। প্রয়োজন অর্থ হল এতিমের জন্য যতটা খরচ হচ্ছে ততটা নিতে পারে, বা কোনো ব্যক্তির অবস্থা যদি একান্ত অসচ্ছল হয়, যদি কোনো ব্যক্তি আর তার 24 ঘন্টা যদি এতিমের দেখাশোনার কাজে ব্যয় হয়, তাহলে সে সামান্য পরিমাণ যতটা প্রয়োজন এতিমের সম্পদ থেকে ব্যবহার করতে পারে। তো এতিমের সম্পদ এতটা পরিমাণ ব্যবহারের অনুমতি আছে, সেই সম্পদকে বাড়ানোর যে নির্দেশ আছে, তার হেফাজত এবং রক্ষণাবেক্ষণের যে নির্দেশ আছে, এটি সবসময় দৃষ্টিগোচর থাকা চাই। সত্যিকার আমিন এবং সত্যিকারের নিগরান এবং তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করা উচিত। হাত্তা ইয়াব লোগা আসদাহ, যতদিন সে সাবালক না হয়ে যায়, যতদিন সে সুস্থ সুঠাম না হয় আর নিজের ব্যবসার বা সম্পদের দায়িত্ব নিজের হাতে নেয়ার যতদিন যোগ্য না হয়। তো এইভাবে এতিম এবং দুর্বলদের সম্পদের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর এরপর সে যখন নিজের সম্পত্তি নিজে দেখাশোনার যোগ্যতা অর্জন করে, তার সম্পদ তার হাতে তুলে দেওয়া উচিত। এখানে এটি স্পষ্ট করা উচিত, স্পষ্ট হওয়া উচিত। অনেক সময় কোন ইয়েতিম সাবালক হওয়ার পর মানসিকভাবে এই যোগ্যতা রাখে না, মানসিক যোগ্যতা নিজের সম্পত্তির হেফাজতের। যতদিন সে এই যোগ্যতা লাভ না করে বা সম্পূর্ণভাবে যদি মানসিক ভাবে সে রিটায়ার্ড হয়, অর্থাৎ তার মানসিক কোন মানসিক প্রতিবন্ধী হয়, তাহলে তার সম্পত্তির স্থায়ীভাবে দেখাশোনা করতে হবে। যেমন মানুষ যারা মানসিক অযোগ্যতা সত্ত্বেও যদি বিয়ে করে আর বিয়ের পর সন্তান সন্ততি হয়, সেই সকল সন্তানদের সাবালক হওয়া পর্যন্ত আত্মীয় স্বজন সমাজ এবং জামাতের উচিত এই দায়িত্ব পালন করা এবং তাদের দেখাশোনা এবং তাদের সম্পত্তির হেফাজত ও রক্ষণাবেক্ষণ আর তত্ত্বাবধান করা। দুর্বল এবং এতিমদের অধিকার প্রদান এবং তাদের লালন পালন সম্পর্কে আল্লাহর যে নির্দেশ রয়েছে, সে সম্পর্কে এ বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে হযরত মুসা আলাইহিস বলেন, যদি তোমাদের কেউ এমন ব্যক্তি হয়ে থাকে যার সম্পদ থাকে কিন্তু তার বিবেক সুস্থ নয় আর ইয়েতিম হয়, আর আশঙ্কা থাকে যে সে নিজের সম্পদ বুদ্ধিহীনতার কারণে নষ্ট করবে, তোমরা তার সকল সম্পত্তির দেখাশোনাকারী হিসাবে সে সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নাও, সেই আর এই সম্পদ তাদের হাতে দেবে না এবং প্রয়োজন অনুসারে তাদের খাদ্য পানীয়ের জন্য খরচ করো আর তাদেরকে ভালো কথা বলো, অর্থাৎ এমন কথা বলো যার ফলে তাদের তারা ক্রমশ বুদ্ধিমান হয়ে ওঠে, তাদের প্রশিক্ষণ এবং তরবিয়ত হয়, তারা যেন অজ্ঞ এবং অনভিজ্ঞ না থাকে। যদি তারা ব্যবসায়ীর ছেলে হয় তাহলে ব্যবসার রীতি শিখাও, আর অন্য কোনো পেশাদারি যদি হয় সেই অনুসারে তাদের প্রশিক্ষণ দাও, অর্থাৎ তাদেরকে সুশিক্ষিত করে তোলো এবং বিভিন্ন সময় পরীক্ষা করো তাদেরকে, যে যা শিখিয়েছ বা যা শিখিয়েছ তা তারা বুঝতে পেরেছে কিনা। এরপর যখন বিয়ের বয়সে পৌঁছে, অর্থাৎ 18 বছরের কাছাকাছি যখন বয়স হয়, আর দেখো যে তারা নিজের সম্পত্তি দেখাশোনার এখন মানসিক যোগ্যতা অর্জন করেছে, তাদের সম্পদ তখন তাদের হাতে তুলে দাও এবং অন্যায়ভাবে তাদের সম্পদ খরচ করবে না, আর এই আশঙ্কায় অন্যায়ভাবে খরচ করবে না বা তাদের সম্পদ নষ্ট করবে না যে তারা বড় হয়ে গেলে তাদের সম্পত্তি তাদের হাতে চলে যাবে। এক ব্যক্তি যে যার কোনো আয় রোজগারের অন্য উপায় নেই সে তা থেকে ন্যায়সঙ্গত ভাবে খেতে পারে। আরবদের রীতি ছিল যে এতিমদের দেখাশোনাকারী তাদের সম্পদ থেকে নিতে চাইলে রীতি ছিল যে এতিমের সম্পদের ব্যবসার ফলে যতটা লাভ হয় সে লভ্যাংশ থেকে নিজেও নিত, মূল অর্থাৎ যেই আসল অঙ্ক সেটিকে নষ্ট করত না। তো তোমরাও এতিমদের সম্পদ যখন তাদের হাতে তুলে দাও তখন সাক্ষী রেখে তাদের হাতে তুলে দাও। আর যে বাচ্চার বয়স কম, যে এতিমদের সম্পদকে অন্যায় ভাবে খায় সে সম্পদ নয় বরং আগুন খায় এবং সে তাকে প্রজ্বলিত অগ্নিতে নিক্ষেপ করা হবে। মাসুম হাসান বলছেন, দেখো আল্লাহ তাআলা সততা এবং আমানতের কত স্পষ্ট দিকগুলো তুলে ধরেছেন, প্রকৃত আমানত দাসে যে এই সকল দিকগুলো সামনে রাখে, যদি পুরো দিকটা সামনে রেখে সামনে না রাখা হয় তাহলে এমন দেয়ানত এবং সততা এবং আমানতের ভিতর অনেক প্রচ্ছন্ন বিশ্বাসঘাতকতার দিক থাকতে পারে। আমানতদারের সকল দিক যদি সামনে রাখা না হয় তাহলে এতে প্রচ্ছন্ন খেয়ানতের দিক থাকে, তাই অত্যন্ত সাবধানতার সাথে এই দায়িত্ব পালন করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা যেখানে তাকওয়া সম্পর্কে বারবার নসিহত করেছেন সেখানে এই জন্য নসিহত করেছেন যে দেখো যে দুর্বলদের অধিকার প্রদান করা হচ্ছে কিনা, আমানত এবং দেয়ানতের যে স্ট্যান্ডার্ড বা মাপকাঠি আছে সেগুলো সামনে রাখা হচ্ছে কিনা।
এর খেয়ানত করে তারা যেন নিজেদের পেট না ভরে, খোদ আল্লাহ তাআলা নির্দেশ দেন এবং তোমরা ন্যায় বিচারের সাথে তোমরা ন্যায়সঙ্গত ভাবে মাপ এবং ওজন পুরোপুরি দাও। এখানে সাধারণভাবে নিজেদের ব্যবসা বাণিজ্য ইনসাফ এবং ন্যায় বিচারের সাথে করার নির্দেশ রয়েছে। প্রথমে এতিম এবং দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, তারপর ইমানদারির সাথে তাদের অধিকার প্রদানের নির্দেশ দিয়েছেন। এখন পারস্পরিক যে ব্যবসা বাণিজ্য তার মধ্যেও স্পষ্ট বিষয় যেন থাকে এবং ইমানদারি যেন থাকে, কোন ধরনের প্রতারণার আশ্রয় যেন নেওয়া না হয়। যদি অপর পক্ষ এই সম্পর্কে সঠিক জ্ঞান নাও রাখে তারপরও তোমরা ধোকা দিবে না। যদি তোমরা কোনো বস্তু বিক্রি করো আর সেই জিনিসের মধ্যে যদি কোনো খুঁত থাকে তাহলে তাও বিক্রেতার সামনে সুস্পষ্টভাবে তুলে ধরো, যাতে সে কেনার আগেই ভালোভাবে জেনে নিতে পারে যে এর মধ্যে এই দুর্বলতা রয়েছে। অনুরূপভাবে যারা ব্যবসায়ী তাদের সম্পর্কে এবং ওজন পুরোপুরি দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যালিকা খায়রু ওয়া হাসানু তাবিলা,
তাবিলা
এটি সবচেয়ে উত্তম আর আর পুরস্কার দিক থেকে উত্তম। আর যে ব্যবসায়ী যে সঠিক ওজন দেয়, মাপ সঠিক দেয়, তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে, তার কাছে অনেক বেশি ক্রেতা আসে আর এর পরিণামে তার ব্যবসা বাণিজ্য উত্তরোত্তর বৃদ্ধি পায়। আর যদি প্রতারণার আশ্রয় নেয় তাহলে তার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায়। অন্য স্থানে আল্লাহ তাআলা বলেছেন, এই যে প্রতারণার আশ্রয় নেওয়া এটি বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের কারণ হয়ে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে, বরং হুজুর বলছেন যে বরং পরিতাপ যত বেশি পবিত্র কোরআন নির্দেশাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন তত বেশি মুসলমানরা সেই ইমানদারির যে মান বা তা থেকে ইমানদারির মান থেকে তারা অধঃপতিত হয়েছে। মুসলমানদের ইমান এবং দেয়ানতদারির অবস্থা ছিল এমন যে এক ব্যক্তি নিজের ঘোড়া বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসে এবং বলে যে এর মূল্য হচ্ছে 500 দিরহাম। অন্য একজন সাহাবি তিনি তাকে দেখেন এবং পছন্দ করেন এবং বলেন আমি একে কিনে নিব, আমি এই ঘোড়া পছন্দ করছি আর এর মূল্য 500 দিরহাম নয়। মানুষ চিন্তা করছে সম্ভবত সে তাকে কম মূল্য দিতে যাচ্ছে, বরং সে সময় অবস্থা ছিল পুরো ভিন্ন উল্টো, যে এত উন্নত মানের ঘোড়া, উন্নত জাতের ঘোড়া যে এর মূল্য কমপক্ষে 2000 দিরহাম হওয়া উচিত, এই জন্য তুমি আমার কাছ থেকে 2000 দিরহাম নিয়ে নাও এই ঘোড়ার মূল্য হিসেবে। এখন যে ক্রেতা এবং বিক্রেতা তাদের মধ্যে বিতর্ক হচ্ছিল, বিক্রেতা 500 দিরহামের উপরে যেতে চাচ্ছিল না আর ক্রেতা 2000 দিরহামের নিচে তাকে দিতে চাচ্ছিল না। এই ছিল মান সে যুগে যা মুসলমানরা অর্জন করেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে এবং তার সাহাবী হবার সুবাদে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তার নিজের একটি ঘটনা লিখেছেন, যখন তিনি 19-20 বছরের যুবক ছিলেন ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে, সেখানে এক ধরনের একটি জিনিস আমি নাম ধরতে পারিনি যে তিনি পছন্দ করেন, তিনি সেখানে কিছুদিন অবস্থান করতে যাচ্ছিলেন ঘুরতে গিয়েছিলেন। কালীন হুজুর বলছেন যে আমি খুব উন্নত মানের কালীন বানিয়ে থাকি, আমি জানি না এর অর্থ কি। হুজুর বলেন যে আমাকে 3-4টি কালীন বানিয়ে দাও, আমি উপহার হিসেবে নিয়ে যাব। এর সাইজ তিনি বলে দেন। যখন আমি ফিরে আসি যে সাইজ বলেছিলাম, প্রত্যেকটি কালীন দৈর্ঘ্য এবং প্রস্থে আমি যে মাপ দিয়েছিলাম তার তুলনায় ছোট ছিল এবং যথেষ্ট ছোট ছিল, 6-6 ইঞ্চি ছোট ছিল উভয় দিকে। তিনি বলেন আমি তোমাকে এই সাইজ বলেছিলাম আর এই ব্যক্তি সাক্ষী আছে তার সামনে বলেছিলাম, আর আমি যে সাইজ বলেছিলাম সে অনুযায়ী বানাও নি, বরং মূল্য একই চাচ্ছ। তিনি লজ্জিত হয়নি আর বারবার একথাই বলছিল যে আমি মুসলমান, আমাকে বারবার বলছিল যে আমি এমন বানিয়েছি এমন বানিয়েছি, আমাকে সেই মূল্য দিতে হবে। যে ভুল কাজই সে করেছে, ভুল যে কাজই করা হোক না কেন, মুসলমান বলে তাকে বৈধ বলে চালিয়ে দেওয়ার যে রেওয়াজ, এটি সে যুগে এটি এই যুগে প্রচলিত। এক ব্যক্তি চালের ব্যবসায়ী ছিল যে আমরা পাকিস্তানি খুব ভালো বাসমতি চাল যখন বাহিরে বিক্রি করি তাতে অন্য অনুন্নত মানের কোন চাল তাকে মিশিয়ে দেই, লোহার 8-9 ইঞ্চি পাইপ হয়, সেই পাইপ নিচে রাখে এবং সেই পাইপের মাঝে মধ্যে অনুন্নত মানের চাল ভরে রাখে এবং বাহিরে সে ভালো চাল রাখে। যখন মানুষকে দেখায় সে ভালো চাল বের করে দেখায়, আর কেউ বুঝতেই পারে না। যখন পাইপ বাহিরে বের করে তখন তাতে মিক্স হয়ে যায়। যাই হোক, চাল তো চালই তো, এই হচ্ছে ব্যবসায়ীদের অবস্থা। এই কারণে দীর্ঘদিন থেকে ভারতের যে চালের বাজার, ভারতের চালের যে মান তা পাকিস্তানি চালের মানের চেয়ে খারাপ, কিন্তু এখন সেই ভারতের চালের বাজার এখন পুরো বিশ্বে কবজা করে ফেলেছে। এখন যদি কেউ ভালো মানের চাল নিয়ে আসে তাহলে আনতে পারে, অথবা এই চুরির কারণে বহির্বিশ্বের যে বাজার, বহির্বিশ্বে যারা ক্রেতা আছে তারা জেনে গেছেন, এই জন্য তারা পাকিস্তানি যারা এক্সপোর্টার আছেন তাদের কাছ থেকে চাল নেওয়া হতে বিরত হয়েছেন। এই জন্য ভারতের চাল তারা সেই চাল পাকিস্তানিদের কাছে কিনে নেয়, তাকে গ্রেডিং করে বাইরে বহির্বিশ্বে বিক্রি করে, আর এরা চিন্তাই করে এর ফলে ব্যবসা বাণিজ্যে কোন বরকত হয় না, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায়। একটি হাদিসে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বিক্রেতা এবং ক্রেতা সত্য বলে আর যদি তার জিনিসে কোন খুঁত থাকে আর তা যদি সে বলে দেয় তাহলে তার সেই ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দিবেন। আর যদি তারা উভয় পক্ষ মিথ্যার আশ্রয় নেয়, ক্রেতা বা বিক্রেতা উভয়, এবং কোন খুঁত যদি ছুপিয়ে রাখে আর যদি এদিক ওদিক করে, তাহলে এই যে ব্যবসা, এই ব্যবসা থেকে বরকত উঠে যাবে। অতএব যদি বরকত পেতে চাও আর আমানত এবং দেয়ানতের এর যে দাবি তা তোমাদেরকে পূর্ণ করতে হবে। আর এই দাবি পূর্ণ করো তো ব্যবসা করা, এটি একজন ভালো মুসলমানের বৈশিষ্ট্য হওয়া উচিত। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কাউকে দেওয়ার জন্য কিছু ও মাপ মাপে দাও, তখন তাকে কিছুটা বেশি দাও, যদি কিছুটা বেশিও যায় তাহলে কিছু যায় আসে না। অতএব এই মান ব্যবসায়ীদের আমানতের, যেটা মুসলমান ব্যবসায়ীদের মাঝে থাকা উচিত, একজন ব্যবসায়ী যদি সে আমানতদার হয় আর সঠিকভাবে বিশ্বস্ততার সাথে ব্যবসা করে, তাহলে তার যে মোকাম বা পদমর্যাদা তাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ থেকে বোঝা যায় যে তিনি তাকে কত বড় পদমর্যাদা দিয়েছেন। তিনি বলছেন, সত্য এবং বিশ্বাসী ব্যবসায়ী নবী সিদ্দিক এবং শহীদদের যে পুরস্কার তার অধিকার রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা নিজেদেরকে অনুসারী বা দাবি যারা করেন তাদেরকে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তাদের জীবন যাপন করার এবং নির্দেশ পালন করার তৌফিক দিন। আমাদের মধ্যে হতে প্রত্যেকের আত্মবিশ্লেষণ করা উচিত। আহমদীদের মধ্যে অনেক ব্যবসায়ী আছেন যে আমরা, অর্থাৎ আহমদীরা আল্লাহ তাআলার বিধিনিষেধ অনুযায়ী জীবন যাপন করছি কি, আমরা কি আমাদের মাঝে যারা দুর্বল আছেন তাদের অধিকার প্রদান করছি, আমরা নিজেদের ব্যবসা বাণিজ্যে ইনসাফ এবং দেয়ানতদারি বা বিশ্বস্ততার সাথে কাজ করছি, আমরা সমাজে সকল শ্রেণীর প্রাপ্য অধিকার প্রদান করছি কি, আমরা নিজেদেরকে নোংরামি থেকে মুক্ত রাখছি কি। এই রমজান যা আসে তখন নেকি বা পুণ্যের প্রতি মানুষের মনোযোগ নিবদ্ধ হয়, এইসব বিষয়ের প্রতিও মনোযোগ সৃষ্টি হওয়া উচিত। আল্লাহ করুন আমাদের মধ্যে হতে প্রত্যেকে সব নোংরামি যা থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে নির্দেশ দিয়েছেন তা থেকে যেন আমরা বিরত থাকতে পারি।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر